ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সুজানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতি রহমান চৌধুরীর রিপোর্ট।
চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 16 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রয়েছে কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির দেখে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন সফরকারী নিউ ইয়র্কের 5 জন স্টেট সেনেটর।
রয়েছে সিরিয়া বিষয়ক একটি প্রতিবেদন।
I've therefore instructed the Secretary of the Treasury to lift all sanctions imposed in response to Turkey's original offensive.
এবং আরও রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারীকণ্ঠ। তবে তার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলছেন, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের আক্রমণ ছিল অপ্রত্যাশিত এবং ওই অঞ্চলের নিরাপদ জোনে রাশিয়ার সঙ্গে যৌথভাবে টহল দেওয়ার চুক্তি সম্পাদন করে তুরস্ক ভুল পথে এগুচ্ছে। ব্রাসেলসে নেটো বৈঠকের প্রাক্কালে জার্মান মার্শাল ফান্ডের অনুষ্ঠানে এসপার বলেন, তুরস্ক যুক্তরাষ্ট্রকে একটি মারাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছে। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের পরপরই তুরস্কের বাহিনী সেখানে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র তুরস্কের ওই আক্রমণ অভিযান থামিয়ে অস্ত্রবিরতি সম্পাদনে সাহায্য করে। গতকালই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাকে তুরস্ক এই আশ্বাস দিয়েছে যে এই অস্ত্রবিরতি স্থায়ী হবে। তিনি বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্র আঙ্কারা সরকারের উপর সম্প্রতি আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারবে। ট্রাম্প বলেন, নেটো মিত্র তুরস্ক এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, যারা কিনা ইসলামিক স্টেটকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে গুরুত্বপূর্ণ শরিক দল ছিল, তাদের মধ্যকার লড়াই থামাতে পেরে যুক্তরাষ্ট্র একটা বড় রকমের কাজ করল। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্রবিরতিকে দারুণ ফলাফল বলে বর্ণনা করছেন, তার ঠিক একদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার সঙ্গে একটি পৃথক চুক্তির কথা ঘোষণা করেন। ওই চুক্তি অনুযায়ী তুরস্ক এবং রাশিয়ার সেনাদের সীমান্ত এলাকায় যৌথ টহল দেওয়ার বিধান রাখা হয়েছে। এসডিএফ মুখপাত্র মোস্তফা বালি বৃহস্পতিবার আজ বলেছেন যে তুরস্ক সমর্থিত বাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। হংকংয়ে সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে পোস্টার লাগানোর দায়িত্বে ছিলেন যে তরুণ 23 বছর বয়সী সেই জোশুয়া ওয়াং আজ ঘোষণা করেন যে তিনি আসন্ন জেলা নির্বাচনের একমাত্র প্রার্থী যাকে এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ অধিকার তাঁর রয়েছে। আজ ওই শহরের আইন পরিষদের সামনে তার গাড়ি পার্ক করে তিনি প্রতিবাদী সুরেই ঘোষণা করেন যে জেলা পরিষদের 479টি আসনের জন্যে যে 1000 জন প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে তিনি হচ্ছেন একজন মাত্র যিনি প্রতিদ্বন্দ্বিতার জন্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। ওয়াং বলেন, আজ যখন তিনি নির্বাচন কমিশনের দপ্তরে যান, তখন তাকে জানানো হয় যে 24 নভেম্বরের ওই নির্বাচনে প্রার্থিতা অনুমোদনের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাটি অসুস্থতার কারণে ছুটিতে আছেন এবং অন্য কাউকে তাঁর স্থলাভিষিক্ত করা হবে। ওয়াং বলেন, হংকংয়ের নির্বাচনের ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এবং এটি অপ্রত্যাশিত। তিনি বলেন যে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার বদলের এই ঘটনা সিভিল সার্ভিসের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ঘটেনি, এটি সরাসরি চীনের হস্তক্ষেপ এবং এতে প্রমাণিত হয় যে হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়া ন্যায়সঙ্গত নয় আদৌ। বাংলাদেশে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় 16 জন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এর রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে 1,00,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আলিম পরীক্ষা দিতে আসা নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজুদ্দৌলার নির্দেশে এই হত্যাকাণ্ডে নুসরাতের সহপাঠী ও বহিরাগতরা অংশ নেয়। তদন্ত প্রক্রিয়ায় আলোচিত এই হত্যাকাণ্ডে 16 জনের জড়িত থাকার তথ্য উঠে এসে রায়ে এদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। নুসরাত জাহান রাফির মৃত্যুকে নারীত্বের মর্যাদা রক্ষায় তাদের অতিরিক্ত আত্মত্যাগ উল্লেখ করে বিচারক বলেন, এই ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনবেন আজই বিশ্ব সংবাদের পর।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন নিউ ইয়র্কের পাঁচজন স্টেট সেনেটর। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের লুইস বাই হিসেবে জনপ্রিয় স্টেট সেনেটর লুইস সেফুলভেদার কাছে বাংলাদেশের মানবিকতা নজিরবিহীন এবং অবিশ্বাস্য। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। লুইসের সাথে ইস্যু সম্পর্ক রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজে লাগাতে চান নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি। মূলত এমনই এক মহৎ উদ্দেশ্য নিয়ে লুইসের নেতৃত্বে নিউ ইয়র্ক স্টেট সিনেটরদের কক্সবাজারের শরণার্থী শিবির পর্যন্ত নিয়ে এসেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। সিনেটরের কক্সবাজার পরিদর্শনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ নতুন করে সহায়তা পাবে এমনটাই প্রত্যাশা করেন এখানকার রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
এবং মোয়াজ্জেম হোসেন শাকিলের বিস্তারিত রিপোর্টটি শুনবেন বিশ্ব সংবাদের পর আমাদের আজকের অধিবেশনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18তম জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে চার দিনের এক সফরে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ঢাকাতে থেকে জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
প্রধানমন্ত্রী বাকুর কংগ্রেস সেন্টারে আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া 120টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও তিনি 26 অক্টোবর পূর্ণাঙ্গ অধিবেশন এবং সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সম্বর্ধনায় অংশ নেবেন। কর্মকর্তারা জানান, ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী 27 অক্টোবর দেশে ফিরবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে তাদের অন্যতম পবিত্রতম স্থান পরিদর্শনের সুবিধার্থে ভারত ও পাকিস্তান আজ এক যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তি সম্পন্ন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে সম্পর্কের চরম অবনতির পর এটি ছিল এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। সীমান্ত পারাপারের এই চুক্তি পাকিস্তানি শহর কর্তারপুর পর্যন্ত একটি করিডোরের মাধ্যমে ভারতীয় তীর্থযাত্রীরা বিনা ভিসায় সীমান্ত পারাপার করতে পারবেন। ওই শহরে শিখদের গুরুদুয়ারা বা মন্দির রয়েছে এবং মনে করা হয় এটি নির্মাণ করা হয়েছে সেই স্থানে যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক 16 শতকে পরলোক গমন করেন। পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্মকর্তারা আজ কর্তারপুর সীমান্তে মিলিত হন এবং এই ঐতিহাসিক চুক্তিতে সই করেন। স্বাক্ষরদানের আনুষ্ঠানিকতা শেষে পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ ফয়সাল সংবাদদাতাদের বলেন যে ভারত থেকে প্রতিদিন 5,000 তীর্থযাত্রী ওই গুরুদুয়ারা পরিদর্শন করতে পারবেন। এই চুক্তির ফলে তীর্থযাত্রীরা প্রতিদিন সকালে যাত্রা করে সন্ধ্যায় ভারতে ফেরত আসবেন। ফয়সাল জানান, গুরু নানকের 550তম জন্মবার্ষিকী ঠিক প্রাক্কালে 9ই নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই যাত্রা। জানা গেছে, কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মারাত্মক স্বাস্থ্যগত সমস্যায় রয়েছেন এবং তার নিজের দল, যারা এখন বিরোধী পক্ষ, তাঁর চিকিৎসায় বিলম্ব ঘটানোর জন্য সরকারকে অভিযুক্ত করেছে। 69 বছর বয়সী শরীফ সৌদি আরবে একটি ইস্পাত কারখানা কেনার ব্যাপারে তাঁর আয়ের উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় গত বছর সেখানকার দুর্নীতি দমন আদালত তাঁকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। হোয়াইট হাউস আজ জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 24 জন রিপাবলিকান বিধায়ককে পূর্ণ সমর্থন জানাচ্ছেন, যারা কিনা এর আগের দিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করেন এবং তদন্তকে 5 ঘন্টা বিলম্বিত করান। ট্রাম্পের মুখপাত্রী স্টিফেনি গ্রিশাম ফক্স নিউজের একটি টক শো অনুষ্ঠান ফক্স অ্যান্ড ফ্রেন্ডে বলেন, এটা দারুণ একটা কাজ হয়েছে এবং মনে হয় এতে প্রেসিডেন্টের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। ট্রাম্প রিপাবলিকানদের প্রতি আরও কঠোর হয়ে এই ইম্পিচমেন্টের বিরুদ্ধে লড়াই করতে বলেছেন। রিপাবলিকানদের কারো কারো ওই কক্ষে যাবার অনুমতি ছিল। এই তদন্ত কাজটি করছেন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই ছিল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। বাংলাদেশে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার কার্যক্রম মাত্র 62 কার্যদিবসে শেষ করে রায় দিয়েছে আদালত। ওই রায়ে 16 আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে 1,00,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আলিম পরীক্ষা দিতে আসা নুসরাত জাহান রাফিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে এই হত্যাকাণ্ডে নুসরাতের সহপাঠী ও বহিরাগতরা অংশ নেয়। তদন্ত প্রক্রিয়ায় আলোচিত এই হত্যাকাণ্ডে 16 জনের জড়িত থাকার তথ্য উঠে এসে রায়ে এদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। মাত্র 62 কার্যদিবসে মামলার কার্যক্রম শেষ করে দেয়া এই রায় বিচার বিভাগের জন্য একটি মাইলফলক বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এত অল্প সময়ের ভিতরে এরকম একটি মামলার রায় হওয়া, এটা আমাদের বিচার বিভাগের কাজের একটি মাইলফলক।
নুসরাত জাহান রাফির মৃত্যুকে নারীত্বের মর্যাদা রক্ষায় তদীপ্ত আত্মত্যাগ উল্লেখ করে বিচারক বলেন, এই ঘটনা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নারীত্বের মর্যাদা রক্ষায় ভিকটিম নুসরাত জাহান রাফির তেজদীপ্ত আত্মত্যাগ তাকে ইতিমধ্যে অমরত্ব দিয়েছে। তার এই অমরত্ব চিরকালের অনুপ্রেরণা। হত্যাকাণ্ডের পর আসামিদের শাস্তির আওতায় আনার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন বিচারক। আলোচিত এই মামলার 808 পৃষ্ঠার অভিযোগপত্রে ফেনীর তৎকালীন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার ও সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন সহ 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। নুসরাত জাহান হত্যা মামলায় সব আসামির ফাঁসি আদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। রায় দ্রুত কার্যকরের পাশাপাশি নিজেদের নিরাপত্তা দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা সন্তুষ্ট নন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। নিয়ম অনুযায়ী 7 কার্যদিবসের মধ্যে তারা আপিল করতে পারবেন। সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নুসরাতের পক্ষে মামলা করেছিলেন তার মা শিরিন আক্তার। গত 27 মার্চ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। চাপ দেওয়ার পরও মামলা প্রত্যাহার করে নিতে রাজি না হওয়ায় 6 এপ্রিল পরীক্ষার হল থেকে ছাদে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়। শুরুতে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠায় পরে তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। 29 মে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে নুসরাতের জবানবন্দি গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার মামলায় সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন কারাগারে রয়েছেন। তৎকালীন পুলিশ সুপার ও অন্য 2 কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই বিষয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌসের প্রতিবেদন শুনুন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয় ফেনী আদালত ভবন এলাকা। সকাল 11টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সাথে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 1,00,000 টাকা জরিমানা করেন এবং জরিমানার টাকা নুসরাতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন। এদিকে রায় ঘোষণার পরপরে প্রাথমিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন নুসরাতের পরিবার ও আইনজীবী।
আদালত নারীকে দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যা এবং হত্যাকারীদেরকে সহায়তা করার অপরাধে সকল আসামিকে, 16 জন অভিযুক্ত আসামি সকলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি যে রায় প্রদান করা হয়েছে, এটা সন্তুষ্ট দ্রুত কার্য করার জন্য বিনীত অনুরোধ করছি। আর আমাদের পরিবারের নিরাপত্তা জোরদার করার জন্য বিনীত অনুরোধ করছি,
সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা এটাও প্রত্যাশা করি যে তিনি আমাদের ইয়েতে সাড়া দিবেন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর প্রধান বনজ কুমার মজুমদার।
আমাদের সর্বোচ্চ মেধা প্রয়োগ করতে পেরেছি এবং আমরা নিজেরাও কষ্ট পেয়েছি এরকম একটি ঘটনায়, ফলে আমরা সকলকে একটি যাতে ডকেটটি সুন্দর হয়, ফুল প্রুফ হয় এবং এইটি যারা যেটুকু অপরাধ করেছেন তার যেন শাস্তি সেইটিরই সর্বোচ্চ হয়, এবং আমরা এইভাবে আমরা ডকেটটি সাজিয়েছি এবং আমরা এই মামলায় একটার পর একটা আমরা সাক্ষ্য জোগাড় করে রেখেছিলাম।
যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গত 6 এপ্রিল মাদ্রাসার ছাদে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান নুসরাত রাফি। মাত্র 61 কার্য দিবসে মামলাটি রায় ঘোষণা করা হলো। এই মামলায় 87 জন আদালতে সাক্ষী দিয়েছেন। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযান বন্ধে সম্মত হয় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় বলেছেন, তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত অস্ত্রবিরতি স্থায়ী হতে চলেছে, তবে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের মধ্যে উত্তর পূর্ব সিরিয়ার অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে তারা উদ্বিগ্ন। আমাদের জাতীয় সংবাদদাতা ক্যাথরিন জেপসনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। সিরিয়া সীমান্ত থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে যাচ্ছে রাশিয়া। তুরস্কের সঙ্গে রাশিয়ার চুক্তি হয়েছে, কোবানেতে রাশিয়া সেনা পাঠাচ্ছে, আর একই সময়ে যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে চুক্তি করছে স্থায়ী অস্ত্রবিরতির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য।
I do believe it will be permanent. I've therefore instructed the Secretary of the Treasury to lift all sanctions imposed on October 14th.
প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন, আমি বিশ্বাস করি এটি স্থায়ী হবে, এজন্য আমি অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছি 14 অক্টোবর যে সকল নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা সব তুলে নিতে। সিরিয়ার উত্তর পূর্ব সীমান্তে কুর্দিদের ওপর তুরস্কের অভিযানের কারণে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, বাজে কিছু যদি না ঘটে তবে নিষেধাজ্ঞা আর জারি করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন খুব দেওয়ার জন্যে, তবে দীর্ঘমেয়াদে কী হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কাজ চলছে। পররাষ্ট্র বিভাগের শীর্ষ কর্মকর্তারা কংগ্রেশনাল শুনানিতে এসব কথা বলেছেন। পররাষ্ট্র বিভাগের কর্মকর্তা জেমস জেফ্রির মন্তব্য, তিনি বলেন সব সেনা যদি তুলে আনা হয় তাহলে অন্যান্য নানান বিষয়ের সঙ্গে আইসিস দমনের যে অভিযান বা লক্ষ্য আমাদের ছিল তাতে হয়তো বাধা পড়তে পারে। এ মাসের গোড়ার দিকে হঠাৎ করে সিরিয়ার ওই এলাকা থেকে সেনা সরিয়ে আনা বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে দুই পক্ষের আইন প্রণেতাদের ভেতরেই কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে, অবাক হয়েছেন তারা। প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয় কমিটির চেয়ারম্যান এলিয়ট অ্যাঙ্গেল এ নিয়ে মন্তব্য করেন। অ্যাঙ্গেল বলছিলেন, এই সিদ্ধান্ত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের শত্রুদেরকে অর্থাৎ আইসিস, রাশিয়া এবং ইরানকে দারুণ একটা উপহার দিয়ে শুরু হয় এবং যুদ্ধে অনেক অগ্রগতি হয় প্রেসিডেন্ট ওবামার আমলেই। হাজার হাজার আইসিস সদস্যকে গ্রেফতারও করা হয় তখন। আইন প্রণেতারা আশা করছেন সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাদেরকে তুলে নেওয়া হলেও কিছু সৈন্য সেখানে থাকতেই হবে। প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয় কমিটির সদস্য মাইকেল ম্যাককলের মন্তব্য,
I'm worried that a full withdrawal will create space for ISIS to regroup, grow and gain more strength.
বলছিলেন, আমি ভয় পাচ্ছি যে সিরিয়া থেকে পুরোপুরি সেনা তুলে নেওয়ার ফল কি হয়। আইসিস না সেখানে আবার ঢুকে যাবার সুযোগ পায় এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা ভালো থাকে বা না থাকে তাদের সঙ্গে সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন এই সব কারণে। মাইকেল ম্যাককল আরো বলেন,
What kind of signal does it send to the international community that the United States will turn our back on our allies who suffered so much?
তার বক্তব্য হচ্ছে সিরিয়ার উপর কতটা পড়ে, মিত্ররা তা কিভাবে নেয়, সেসব নানা প্রশ্ন উঠতে পারে এটিকে ঘিরে। তুরস্ক যদি অস্ত্রবিরতি চুক্তি ঠিকমতো না মানতে পারে, জেমস জেফ্রির বক্তব্য,
That executive order is aimed at anybody who challenges the peace, stability, security of the territory.
তিনি বলছিলেন, নির্বাহী আদেশ এমন যে যে কারো বিরুদ্ধেই যেতে পারে, তার স্থিতি বা সিরিয়ার ভৌগোলিক সীমানা নিয়ে কোনো ঝামেলা করবে সেসব বিষয়ে হুমকি হবে তখন এটি করা যেতে পারে, যাতে গৃহযুদ্ধ উস্কে যেতে পারে তখন এটি করা যেতে পারে, আর প্রশাসনের অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র এতে প্রস্তুত। হোয়াইট হাউসের বিরুদ্ধে কিছু করবার বিষয়ে কংগ্রেসের বিকল্প খুব একটা ক্ষমতা আছে বলে মনে হয় না। সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের কর্মকর্তা
to determine the shape and the pace of US
তার মতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট বা নির্বাহী ব্রাঞ্চের যে কর্তৃত্ব তাতে কংগ্রেস কতটুকুই বা কি করতে পারে। কংগ্রেসের ক্ষমতা সীমিত, কংগ্রেস অর্থ বরাদ্দের বিষয়ে বা বরাদ্দ কম বেশি করবার বিষয়ে মত দিতে পারে, তাও খুব সহজ নয়। তুরস্কে যুক্তরাষ্ট্রের সেনা সহায়তার কিছু সীমিত করবার জন্য কংগ্রেস চেষ্টা করবে, এমন বিশ্লেষকরা মন্তব্য করেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন নিউ ইয়র্কের 5 স্টেট সেনেটর। বৃহস্পতিবার সকাল থেকেই কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন নিউ ইয়র্ক স্টেট সেনেটররা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির দেখে অনেকটা বেকাপ্লুত হয়ে পড়েন সফরকারী নিউ ইয়র্কের 5 স্টেট সেনেটর। বিশেষ করে নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের লুইস বাই হিসেবে জনপ্রিয় স্টেট সেনেটর লুইস সেপুলভেদার কাছে বাংলাদেশের মানবিকতা নজিরবিহীন এবং অবিশ্বাস্য। রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Because not very many countries would have done what Bangladesh has done to take over 1.2 million refugees into their country and create a city overnight, create areas where they can live and survive, provide health care, provide education for young children. It's just an incredible endeavor that the Bangladesh government has done here, and they deserve a lot of credit. But let's continue to put pressure on Myanmar so that make sure that our kids, that the children that are here in refugee camps can go back and not lose a whole generation of children in refugee camps.
লুইসের সাথে ইস্যু সম্পর্ক রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজে লাগাতে চান নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটি। মূলত এমনই এক মহৎ উদ্দেশ্য নিয়ে লুইসের নেতৃত্বে নিউ ইয়র্ক স্টেট সিনেটরদের কক্সবাজারের শরণার্থী শিবির পর্যন্ত নিয়ে এসেছেন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। প্রতিনিধি দলে থাকা নিউ ইয়র্ক প্রবাসী বাঙালি আইনজীবী মঈন চৌধুরী বলেন,
এটা অত্যন্ত দুঃখজনক, একটা বিশাল একটা ক্যাম্পে এখানে তারা বিভিন্নভাবে অসহায় অবস্থা এখানে আসছে, কিন্তু আমরা তাদের জন্য খুব দুঃখ ফিল করি যে এই কারণে 5 সিনেটরকে নিয়ে আমরা এখানে আসছি, তারা যেন এটা বুঝতে পারে এবং রোহিঙ্গাদেরকে তাদের যেন নিজ দেশের প্রত্যাবর্তনের জন্য আমরা অন্য দেশের সরকার, ওই দেশের সরকারকে আমরা যেন সঠিকভাবে পরামর্শ দিতে পারি এবং তাদেরকে যেন আমরা ওই দেশের প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে পারি। আমরা বাংলাদেশ সরকারকে সহায়তা করার জন্য এসেছি, আমরা সরকারকে সহায়তা করার জন্য এবং সরকার যেদেরকে মানবিক আশ্রয় দিয়ে যারা এটার জন্য এজ এ বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কন্টিনিউ করবো। আমাদের যে এফোর্টস থাকবে, আমি ডেমোক্রেটিক পার্টি ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসাবে আমরা চাইবো বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করে এদের কোনো সঠিক জায়গায় প্রত্যাবর্তন করা হয় এবং এদেরকে নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া হয়।
একইভাবে বলছিলেন নিউ ইয়র্ক প্রবাসী মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান,
আমাদের তরফ থেকে এই টিম নিয়ে আসার কারণ যে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে যাতে তারা তাদের দেশে ভালো ফিরে যেতে পারে এবং আমরা আমাদের দায়িত্ববোধ থেকে মনে করেছি যে আমাদের এখানে আসা উচিত, আমরা এসেছি, আমরা এখানে গিয়ে আমেরিকান গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করব। 5 সিনেটর এখানে আছে, তারা বলবে এবং আমরাও বলবো কমিউনিটি থেকে, যাতে করে তারা তাদের দেশে ফিরে যায় এবং বাংলাদেশ ভারমুক্ত হয় এবং তারা নিশ্চিত যাতে সেখানে থাকতে পারে, যেখানে যেভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের গুলি করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে রেপ করা হচ্ছে, যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমাদের কাছে খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, সে সময় দেখেছি কীভাবে পাকিস্তানে আমাদের অত্যাচার করে, কিন্তু আজকেও আমরা স্বচক্ষে দেখে গেলাম কীভাবে মায়ানমারের আমাদের ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে এবং তাদের মেয়েদের রেপ করা হচ্ছে, তাদের এখন স্কুল নাই, তাদের কিচ্ছু নাই, তাদের ভবিষ্যৎ জেনারেশনের ভবিষ্যৎ অন্ধকার। আমরা চাই তারা দেশে ফিরে যাক, তাদের একটা স্বচ্ছ জীবন ফিরে আসুক, একটা সুন্দর জীবন ফিরে আসুক। আমরা নিউ ইয়র্কের প্রবাসীদের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে 71-এ এই কামনা করছি।
নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের আস্থা এবং সুসম্পর্কের সর্বোচ্চ মূল্যায়ন করতে চান বলে জানিয়েছেন লুইস ভাইখ্যাত স্টেট সেনেটর।
ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর আস টু সি ফার্স্ট হ্যান্ড what is happening at these camps and to speak with the refugees who have been here for a couple of years to understand their living conditions and to see how we can help in their desire to go back to their homeland. Well, we have several expectations. Part of it was what we're going to do with Bangladesh and then what we do here, what we've learned here. Certainly we're going to talk to our federal representatives to bring more awareness and more attention to the plight of the refugees in this camp and to the Rohingya community in general. It's very important to us. So hopefully the day will come where this site is no longer needed. They can go back to their country and live in peace.
বৃহস্পতিবার সকাল থেকে কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন নিউ ইয়র্ক স্টেট সেনেটররা। এ সময় রোহিঙ্গারা মিয়ানমারে সংঘটিত বর্বরতার চিত্র তুলে ধরেন এবং মিয়ানমারে অধিকার মর্যাদা ও নিরাপত্তার সাথে ফিরে যেতে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। রোহিঙ্গাদের সাথে আলাপ শেষে স্টেট সেনেটর জন লু রোহিঙ্গা সমস্যা বিশ্ববাসী জানেন উল্লেখ করে মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা জরুরি বলে মন্তব্য করেন।
We know all about this crisis in New York. People all over the world know about the Rohingya crisis, and it's a situation that is absolutely unacceptable, which is why my colleagues and I are here trying to figure out what life is like here, understand what the situation is, and perhaps help put together a solution going forward. It seems like the Bangladesh government has helped in every way it can. Obviously, this is a problem, a crisis that has to be solved on the international level.
সফরকারীদের মধ্যে তরুণ স্টেট সিনেটর জেম স্কুপিস তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, মানবিক বাংলাদেশ যা করে দেখিয়েছে তা বিশ্বের আর কেউ দেখাতে পারেনি। রোহিঙ্গারা একদিন নিজ দেশে ফিরে যাবেন বলে প্রত্যাশা করেন জেম স্কুপিস।
Bangladesh needs to be commended for the tremendous humanitarian relief that they're providing to over 1 million people. You know, my family is from Greece, and Greece is really the gateway for many refugees from Syria and other places into Europe. And there are very few countries that would do what Bangladesh is doing here in accepting and taking care of, with the help of many others, the 1.1 million refugees who are here. But then to also listen to the refugees about what brought them here and the nightmare that they lived in Myanmar, the nightmare that they left, and they all hope to one day go back.
বুধবার কক্সবাজার পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুব আলম তালুকদারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। বৃহস্পতিবার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন শেষে তাঁরা কক্সবাজার ত্যাগ করেন। আর বিদায়কালে স্টেট সেনেটর লুইস নিউইয়র্কে বসবাসরত সকল বাঙালিকে ভালোবাসা জানান, শুভকামনা করেন বাংলাদেশ এবং বাংলাদেশিদের।
Bangladesh community, as you said, we in New York, I have a very strong relationship. I'm very proud to be called Luis Bai. And we have, on that end, we are trying to establish certain exchanges, student exchanges, cultural exchanges, research and economic opportunities for the people of New York State and the people here in Bangladesh. You have a beautiful country. It is potentially an economic tiger. And hopefully we're going to continue to improve. The poverty rate here is decreased. There's always room for improvement, and I hope that the diaspora doesn't forget the people that they leave here in Bangladesh.
New York অবস্থানরত বাঙালি কমিউনিটির মাঝে লুইস বাই নামে পরিচিত সিনেটরের কক্সবাজার পরিদর্শনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ নতুন করে সহায়তা পাবে এমনটাই প্রত্যাশা করেন এখানকার রোহিঙ্গারা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দক্ষিণ এশিয়ার মানবাধিকার এবং পররাষ্ট্র দপ্তর ও ওই অঞ্চল থেকে প্রাপ্ত মতামত সম্পর্কিত এক শুনানি অনুষ্ঠিত হয়েছে। আর সেই শুনানিতে কংগ্রেসম্যানরা কাশ্মীর, ভারতের নাগরিক পুঁজি এবং রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
রাজধানী ওয়াশিংটনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত উপকমিটির উদ্যোগে দক্ষিণ এশিয়ায় মানবাধিকার এবং পররাষ্ট্র দপ্তর ও ওই অঞ্চল থেকে প্রাপ্ত মতামত সম্পর্কিত একটি শুনানি হয়ে গেল। ওই শুনানিতে কংগ্রেসম্যানরা দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র নিয়ে আলোচনা করেন। এ সময় তারা কাশ্মীর, ভারতের নাগরিক পুঞ্জি এবং রোহিঙ্গার সমস্যাকে সবচাইতে বেশি গুরুত্ব দেন। প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র সদস্য এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত উপকমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান ব্র্যাড শারম্যান রোহিঙ্গা সমস্যা নিয়ে বক্তব্য রাখেন।
তিনি বলছিলেন, দক্ষিণ এশিয়াকে অন্য যে বিষয়টি
প্রভাবিত করছে তা হল রোহিঙ্গা। দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক এই শুনানিতে আমরা মিয়ানমার সরকার শুরু থেকে রোহিঙ্গাদের বিতাড়নের জন্য যা করেছে তা নিয়ে আলোচনা করেছি। আমি এটা উল্লেখ করতে চাই যে বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রই রোহিঙ্গা জনগণকে সবচেয়ে বেশি সাহায্য দিয়েছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জানাতে গিয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস জি ওয়েলস বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে 7 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছেন এবং বাংলাদেশের উপর এর নানা ধরনের প্রভাবে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদাররা রোহিঙ্গাদের চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহতভাবে সাহায্য করে চলেছে, যাতে করে রোহিঙ্গারা স্বেচ্ছায় এবং নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে পারে। তবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাই জানালেন কংগ্রেসম্যান টেড ইয়োহো। তিনি বলছিলেন,
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশে 2018 সালের নির্বাচনে পুলিশ বিরোধী দলগুলোকে চাপে রাখে এবং কিছু মানুষ এটাকে সাজানো নির্বাচন বলছে, যা আমরা তথাকথিত পশ্চিমা গণতন্ত্রে অনেক দেখতে পাচ্ছি। সাজানো নির্বাচনের কারণে শুধু বাংলাদেশ এসেছে। কংগ্রেসম্যানরা ভারতের নাগরিক পুঞ্জি নিয়েও মতামত দেন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস ওম্যান ইলহান ওমর বলেন,
এক ধরনের জনমত রয়েছে যে কেবলমাত্র মুসলমানদের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। ক্ষমা করবেন, আমরা অন্য গণতন্ত্রকে খুশি করতে চাই না এবং এটা এই কমিটির কাছেও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, অথবা আমেরিকার জনগণের কাছে তা গ্রহণযোগ্য নয়। আমাদের উদ্বেগের কথা আমাদেরকেই বলতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে আমরা তা করেছি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
এই শুনানিতে 8 জন কংগ্রেসম্যান উপস্থিত ছিলেন এবং তারা সবাই কাশ্মীর নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। কোনো কোনো কংগ্রেসম্যান মনে করেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতির দিকে সারা বিশ্বের দৃষ্টি রয়েছে, কারণ তা পারমাণবিক শক্তিধর দুটো দেশের মধ্যেকার সমস্যা। কাশ্মীরের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের সার্বক্ষণিক নজর রয়েছে বলেও জানানো হয় এই শুনানিতে।
গত সোমবার ভারতের 2টি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফল প্রকাশ হচ্ছে। আজ এর বিভিন্ন দিক নিয়ে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। ভারতের মহারাষ্ট্র এবং হরিয়ানা এই 2টো রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ফল প্রকাশিত হচ্ছে ক্রমশ। মহারাষ্ট্রে মোট 288টি আসন রয়েছে, হরিয়ানায় রয়েছে মোট 90টি আসন। কলকাতায় রয়েছেন সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্কর দা, এই 2টো রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি এবং আজ সকাল থেকেই সারা ভারতের রাজনীতি সচেতন দর্শক যারা, তারা টেলিভিশনের পর্দায় ভোট গণনা এবং ফলের দিকে নজর রাখছেন। তো সবশেষ খবর অনুযায়ী কোন দল কত আসন পেয়েছে?
এখন অবধি 288টা আসনের মোটামুটি প্রায় সবকটাই বেরিয়ে গেছে ধরে নেওয়া যায়। ওই যে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে তার জন্য এখনই ঘোষণা করতে চাইছে না, আবার গণনা হচ্ছে, আবার গণনা হচ্ছে, এরকম ভাবে। তো মহারাষ্ট্রে এখন অবধি বিজেপি পেয়েছে 159টা আসন। এটা না একটা দুটো করে মাঝে মধ্যে আর কি বারে কমে, কারণ যেহেতু ওই কোনোটা হয়তো একটুখানি বেড়ে যায় তখন একটা বারে, আবার কোনোটা একটু কমে যায় তখন একটা কমে, এরকম। আর কংগ্রেস পেয়েছে 102। যখন আমরা বিজেপি আর কংগ্রেস বলছি তখন আমরা একটা কথা মনে রাখতে হবে যে বিজেপির সঙ্গে তার জোট সঙ্গী শিবসেনা আছে। বিজেপি কিন্তু 159টা আসন পায়নি, বিজেপি আর শিবসেনা মিলে 159টা আসন পেয়েছে। তেমন কংগ্রেস কিন্তু 102 আসন পায়নি, কংগ্রেস আর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি NCP তার জোট সঙ্গী, এরা মিলে 102 আসন পেয়েছে। তো আর আরেকটা হচ্ছে হরিয়ানায়, হরিয়ানায় 90টা আসনের মধ্যে বিজেপি পেয়েছে 40টা, কংগ্রেস পেয়েছে 31টা, আর জেজেপি বলে একটি একটি স্থানীয় দল সেটা পেয়েছে 10টা। তো ব্যাপারটা হচ্ছে হরিয়ানারটা একটু আগে বলে নি, হরিয়ানায় 90টা আসনের মধ্যে 46টা পেলে সরকার গঠন করা যাবে। তো দেখা যাচ্ছে যে বিজেপি বা কংগ্রেস কেউই কিন্তু 46টি আসন পায়নি
ভোটের আগে। ভোটের আগে যে সমীক্ষাগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোতে বলা হচ্ছিল যে এই দুটি রাজ্যের কোনোটিতেই শাসক দল পরিবর্তন ঘটবে না, কিন্তু শুধু তাই নয়, বিজেপি আগের চেয়ে তো বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এই রকমও ভবিষ্যৎবাণী করা হচ্ছিল, কিন্তু সেই রকম তো মনে হচ্ছে না। কংগ্রেস তো যথেষ্ট ভোট পেয়েছে।
হ্যাঁ, এটাই বলতে চাইছি আসান, যে সত্যি কথায় এই যে সমীক্ষাগুলো যেগুলো বেরোয় সেগুলো আজ অব্দি 80%ই ভুল প্রমাণিত হয়েছে। গতবারে মানে গতবারে লোকসভা নির্বাচনে সমীক্ষাটা মিলে গেছিল বলে সবাই ভাবছে যে এইবারে বুঝি মিলে যাবে, কিন্তু সমীক্ষা বেশিরভাগ সময় মেলেনি। গতবারে যেমন লোকসভা নির্বাচনে সমীক্ষা যা হয়েছিল তার থেকে বিজেপি বেশি পেয়েছিল, তো এবারেও ভেবেছিল যে সমীক্ষা যা হবে তার থেকে বিজেপি বেশি পাবে, কেন ভেবেছিল জানি না, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে মহারাষ্ট্রে বিজেপির বিজেপির সংখ্যা হচ্ছে যেটা আমি বললাম 159টা বিজেপি এবং শিবসেনা মিলিয়ে 145টা আসন পেলেই কিন্তু সেখানে সরকার গঠন করা যাবে। সুতরাং বিজেপি ওখানে বিজেপি শিবসেনা জোট ওখানে সরকার গঠন করবে এটা নিশ্চিত, কিন্তু কংগ্রেস যে এতখানি উপরে উঠবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি, আমার ধারণা কংগ্রেসও কল্পনা করতে পারেনি, কারণ কংগ্রেস এখন একটা ছন্ন ছাড়া পার্টিতে দাঁড়িয়েছে, বলতে গেলে ক্যাপ্টেন বলতে কেউ নেই। অভিমানে রাহুল গান্ধী ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, মানে সভাপতিত্ব ছেড়ে দিয়েছেন, তার মা সোনিয়া গান্ধী অত্যন্ত অসুস্থ, যেই কারণে তিনি নেতৃত্ব নিতে চাইছিলেন না, রাখতে চাইছিলেন না, কিন্তু তিনিও বাধ্য হয়ে নিয়েছেন। তো এইরকম একটা অবস্থায় যেখানে বলতে গেলে কোনো নেতৃত্ব নেই সেখানেও কংগ্রেস কিন্তু এতটা পেয়েছে, এটা একটা খুব বড় ব্যাপার আসান।
নিশ্চয়ই। আর ভোটের দিন হরিয়ানাতে কয়েকটা বুথে কারচুপির অভিযোগ উঠেছিল, সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?
হ্যাঁ, আসলে ওই কারচুপির অভিযোগ যেটা মানে ইভিএম এর ব্যাপারে কারচুপির অভিযোগ বরাবর বিরোধীরা করে আসছে বেশ মানে গত গোটা দুয়েক নির্বাচন থেকেই, কিন্তু ইলেকশন কমিশন নির্বাচন কমিশন তাকে পাত্তা দিচ্ছিল না। এবারে নির্বাচন কমিশনই বলেছে যে হ্যাঁ, দেখা গেছে বেশ কয়েকটি বুথে যে কোনো প্রার্থীর নামেই বোতাম টেপা হোক না কেন সেই ভোটটা চলে যাচ্ছে বিজেপির বাক্সে। এইটা হচ্ছে একটা কারচুপি করে রেখেছিল এবং সেটা একজন বিজেপির মন্ত্রী তিনি গর্ব করে বলেছিলেন ওটা যে আমরা এরকম করে রেখেছি, তার ফলে ওটা আরো বেশি নজরে পড়ে এবং সেইখানে পুনর্নির্বাচন হয়েছে, পরপরই পুনর্নির্বাচন হয়েছে ওই কটা বুথে। সুতরাং সেখানে কি হবে এখন বলা যাচ্ছে না, বা এই মুহূর্তে এখন যা অবস্থা তাতে ওগুলোতে কে জিতেছে ঠিক এক্ষুনি স্পষ্ট নয়, তবে ওখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আসাম
দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ। ধন্যবাদ।
আর এবার নারী কণ্ঠ। নারী কণ্ঠে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি এমন একজন নারী যিনি শুধু বাংলাদেশের নারীদের নন সমগ্র দক্ষিণ এশিয়ার নারীদের বন্ধুত্ব করিয়েছেন মায়া আপার সঙ্গে। মায়া আপা নারীদের এক কৃত্রিম বন্ধু যার কাছে নারীরা বলতে পারেন তাদের সব গোপন কথা, পেতে পারেন সমাধানও। কিভাবে এই কৃত্রিম বন্ধুর জন্ম এবং কিভাবে মায়া আপা সাহায্য করে থাকেন জানিয়েছেন প্রতিষ্ঠাতা আইভি হক রাসেল। চলুন শোনাই মায়া আপা সম্পর্কে আইভি কি বললেন।
দ্য কনসেপ্ট অফ মায়া স্টার্ট হয়েছে যখন আমি কনসিভ করেছি, বাট এট দ্য সেম টাইম আমার আম্মু ওয়াজ অলসো সাফারিং ফ্রম ব্রেস্ট ক্যান্সার এট দ্যাট টাইম, বাট শি ওয়াজ এ সার্ভাইভার। উনি যখন ব্রেস্ট ক্যান্সার থেকে বেরিয়ে আসছিলেন, শি ওয়েন্ট ফর থেরাপি অ্যান্ড অল অফ দ্যাট, বাট ওনার কিছুটা ডিপ্রেশনও ছিল, প্লাস আমি প্রেগনেন্ট ছিলাম এট দ্য সেম টাইম। যেটা আমি নোটিস করেছি যে প্রেগনেন্সি, যেটা এখানের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক নর্মাল একটা জিনিস, বাংলাদেশে ওটা এত নর্মাল ছিল না। যেরকম আমার ফ্যামিলির মধ্যেই আমাকে বলতো যে তুমি প্রেগনেন্ট, তুমি একটু পাটা উঠিয়ে বসো, একটু রেস্ট করো, হোয়ারেজ লন্ডনে আমাকে ডক্টরসরা বলতো পিলাটিস করো, এক্সারসাইজ করো, হাঁটো। সো আমার এটা খুব ডিফারেন্ট ইন ওপিনিয়ন লাগতো। তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশের মেয়েরা বা নন বাংলাদেশে আমাদের রিজনের মেয়েরা, পাকিস্তান, ইন্ডিয়া, ওরা কোথায় যায়? ওদের যখন একটা প্রাইভেট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয়, অ্যান্ড দেন দে ডোন্ট রিয়েলি ফিল কমফোর্টেবল একটা মেল ডক্টরকে জিজ্ঞেস করা বা একটা মেল ফার্মাসিস্টকে জিজ্ঞেস করা, যেটা আমাদের জন্য লন্ডনে, আপনি হয়তো জানবেন আমেরিকায়, ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ইজি ইন দ্য সেন্স। এখানেও ব্যারিয়ার্স আছে, বাট অ্যাট লিস্ট আমরা গিয়ে আমাদের পার্সোনাল কথা, আমাদের বডি রিলেটেড কথা জিজ্ঞেস করতে পারি। তখন আমি মোর রিসার্চ করা শুরু করলাম, যে দেখলাম যে দের ইজ লট অফ আদার ব্যারিয়ার্স, ফর এক্সাম্পল পার্টিকুলারলি ইন বাংলাদেশ হেলথ কেয়ার ইজ প্রাইভেট, so it's very expensive for average people to just continuously go to doctors, and then also simply lack thereof, like jete chilo on there are areas in Bangladesh jekhane manusher 7-8 miles hatte hoy to go see a nurse, let alone a doctor. So at that time, since I was still working in hedge funds, I just started a blog called maya after her name, and amader blog ta ami ar amar ekta friend who was a doctor at that time really helped us to get a lot of insights in, for example, manush mera ki click korche, ki dekhte chacche, what is helping them. So amra jara blog ta liktam, it came from our hearts, in the sense je amra real story liktam. For example, ami amar friends, amar cousins, amra shobshomoy liktam je breastfeeding er ki issue hocche pregnancy te delivery shomoy, and they were all real stories. So it was like a bold movement at that time to talk about real stories and not just saying, you know, keep on having kids and it's very easy and all of that, because it's hard. Ami chainai je ekta one way ektorfa ekta communication hok, I wanted a dialogue, worry korte na hoy about being judged or their information not being secured. Tokhon I just put a call to action box on our web page and I said ask Maya anything, and it's anonymous. So ota had a lot of traction. Amra tokhon theke dekhlam the demand was clearly there. So from 10 questions overnight it became 100 questions. So right now we serve about 3000 to 4000 questions per day. Amar ekta first eye opening question chilo, that was my 10th question in my database, and it came written in a very beautiful English, so the girl was educated and all of that, and I was said that I had read up in Google, and I mean morning after emergency pill khachi, kintu I'm bleeding but I can't stop, it doesn't feel that it's working, I'm very nervous, ami amar maer sathe kotha bolte parchi na, because I'm not really comfortable talking to her about it, what shall I do? So at that time Maya was very new, and she's like, can I come to the Maya clinic? Tokhon amra bollam je we are not a clinic, but we can advise you and guide you through the right steps. So erokom amader hajaro proshno ache, sexual reproductive health niye, contraceptives niye, menstruation niye, jeta step by step guide korte hoy jotoi instructions thakuk jotoi, because amra jokhon oshudh kini Walgreens theke ba Boots theke in London ba নিউইয়র্ক আমেরিকাতে, আমাদের যে কোনো কিছু প্রশ্ন থাকলে আমরা কিন্তু জিজ্ঞেস করি গিয়ে কাউন্টার বা ফার্মাসিস্টদের কাছে, ওইটা খুবই মিসিং, বাট ইট ওয়াজ রিয়েলি নিডেড। সো দ্যাট ইনভলভড আ লট অফ বেসিক কোয়েশ্চেন্স ছাড়াও দে ওয়াজ মেন্টাল হেলথ রিলেটেড কোয়েশ্চেন্স, দে ওয়ার স্ট্রেস রিলেটেড কোয়েশ্চেন্স, দে ওয়ার সোসাইটিতে কিভাবে মার্জ করতে পারবে ওরকম রিলেটেড কোয়েশ্চেন, অ্যাট দ্য সেম টাইম কোয়েশ্চেন্স অ্যারাউন্ড নট বিং কমপ্লিটলি এডুকেটেড অ্যাবাউট contraceptive, for example, or preventatives, for example. To ekhane amra I think we have added a lot of value. Amra actually behavior change o dekhte parchi oder je ora age amaderke je question ta korcho, we have a lot of repeat users. Mothers are our most loyal users. Then the second most loyal user that we get questions on is menstruation and what happens around menstruation. So amra oder behavior change o dekhechi, age je rokom ora jiggesh korto je ki medicine khabo contraceptives er jonno ba ki kora jay, ekhon ora আরেক ধাপ এগিয়ে জিজ্ঞেস করছে যে আমি জানি এগুলো করা যায়, বাট আমাকে এগুলার কনসিকোয়েন্সেস বলেন বা সাইড এফেক্টস বলেন, আফটার এফেক্টস বলেন। সো ইটস এ হিউজ শিফট ইন দেয়ার বিহেভিয়ার অ্যাজ ওয়েল।
ফেসবুকের সহায়তায় এই মায়া আপাকে নিয়ে আইভি তার দল নিয়ে চলে যান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। অনেক মা বোন স্বাভাবিকভাবেই জানতেন না কিভাবে ফেসবুকের সাহায্যে তারা তাদের মনের কথা জিজ্ঞেস করতে পারেন। ফেসবুকের অভিজ্ঞ দল ওই অঞ্চলগুলোতে গিয়ে দেখিয়েছেন কিভাবে মেসেঞ্জারে ঢুকে তাদের প্রশ্ন লিখতে হবে। আইভি কাজ করেছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত নারীদের সঙ্গে। আইভি জানালেন, একদিন হঠাৎ মায়া আপার মেসেঞ্জারে প্রশ্ন এলো ইংরেজিতে, খুব গুছিয়ে সুন্দর করে প্রশ্ন লেখা। সমাজের বিত্তবান পরিবারের এক নারী লিখলেন তার সমস্যার কথা, বললেন তিনি তার সমস্যা নিয়ে অন্য কারোর সাথে কথা বলতে পারছেন না। তখন আইভি প্রথমবারের মতো অনুভব করলেন, এতদিন তিনি যা মনে করছিলেন যে এই ধরনের সমস্যা বাংলাদেশের গরিব নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারীদের বেশি, তা সঠিক নয়। এই শূন্যতা পুরো নারী সমাজের মধ্যে রয়েছে। খুব প্রয়োজন এক বিশ্বস্ত বন্ধুর, যার কাছে তারা তাদের মনের কথা অনায়াসে বলতে পারেন। আইভির কাছে শুনুন বাকি কথাগুলো।
আমরা কাজ করা শুরু করেছি আফটার উই গট অ্যাপ্রোচড বাই ফেসবুক। উই ডিড উই ওয়ার্ক উইথ ফেসবুক ফর 9 months টু গো টু ডিফারেন্ট পার্টস অফ ফিউ রুরাল এরিয়াজ অ্যাজ ওয়েল অ্যাজ গার্মেন্টস ফ্যাক্টরিজ ইন বাংলাদেশ। সেখানে আমরা দেখলাম যে ওদের কোয়েশ্চেনটা, অ্যাগেন অ্যাজ ইউ রাইটলি সেড, যে ওদের কোয়েশ্চেন ইজ ভেরি মাচ অন বেসিক হেলথ এডুকেশন। অনেক কিছু তারা জানে না, অনেক কিছু জানতে তারা অনেক আগ্রহী, অ্যান্ড ইট ডাজ নট ইনক্লুড সো মাচ অফ দ্য মিক্সচার বিটুইন ট্যাবু রিলেটেড টপিক্স বিটুইন প্রি ম্যারিটাল সেক্স ওর মেন্টাল হেলথ ওর ইউ নো ইভেন ডোমেস্টিক রেপ অ্যান্ড ডোমেস্টিক ভায়োলেন্স। সো ওখানে আমরা ডেফিনেট ডিফারেন্স দেখেছি। অ্যান্ড দেন আমরা এখনো কাজ করছি রুরালের সাথে, বাট আই থিঙ্ক ফর বাংলাদেশ টু গেট দ্য 4G 5G অ্যাক্সেস অ্যান্ড রিমোটেস্ট পার্টে যাওয়ার জন্য এখনো টাইম আছে, নেটওয়ার্কটা এখনো ডেভেলপড না ওরকম। মায়া ইজ ভেরি স্ট্রং ইন টেকনোলজি। আমি যদি একটু আপনাকে এক্সপ্লেইন করি হাউ ইট ওয়ার্ক, সো হাউ উই ব্র্যান্ড মায়া ইজ ইউর ডিজিটাল ওয়েলবিং অ্যাসিস্ট্যান্ট। সো ইফ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন, but technically how it works, je apnar jodi ekta question thake apni maya app e jiggesh korben ba website theke apnake web app e direct kora hobe, question ta jiggesh korar shonge shonge amader ai othoba algorithm figures out the right type of question, and kar sathe eta tag kora jabe, like is it a pediatric question or a psychiatric question, gynecology question. So eglo sob amader manually hoto age, ekhon eglo automated, it's automatically tagged, automatically referred, and 35 and amra onik invest korechi in natural language processing and AI. So amader vision is je amader eta scale korte hobe shudhu Dhaka city ba Chittagong ba Bangladesh, not even just Bangladesh. Ekhane thakle we are not going to be able to help the millions of people we want to help, and amader scale use scale korte hole we have to use technology. So AI er madhye আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চনস গুলো ট্রেন করছি, এন্ড এখন রাইট নাও 35% অফ আওয়ার কোয়েরিজ আর আনসার্ড বাই বট, যেটার অ্যাকুরেসি লাইজ বিটুইন 90-95%, উইচ ইজ হিউজ যখন আমরা বাংলা NLP নিয়ে কথা বলছি। সো যখন কোয়েশ্চনটা আসে, ইফ ইট ফলস আন্ডার দোজ 35 অন দোজ টপিকস, দেন আমাদের AI আনসার করে। ফর মোর কমপ্লেক্স কোয়েশ্চনস হিউম্যান আনসার করছে। সো দ্য ভিশন ইজ যে আমরা 70-30 রেশিওতে যাবো, যেখানে 70% উইল বি আনসার্ড বাই AI অ্যান্ড 30% কমপ্লেক্স কোয়েশ্চনস উইল বি আনসার্ড বাই হিউম্যান। আমরা যেটা চিন্তা করেছি ইন টার্মস অফ যে স্কেলেবিলিটিটা আমরা খুব প্রাধান্য দিচ্ছি, অ্যান্ড মেসেজিং আমরা প্রাধান্য দিচ্ছি। অলসো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডিফাইন মায়া, যে মায়া ইজ অ্যাকচুয়ালি আ কাউন্সেলিং সার্ভিস, আমরা ইমার্জেন্সি সার্ভিস যখনই এরকম।
শুনছিলেন মায়া আপার প্রতিষ্ঠাতা আইভি হক রাসেলের কথা। অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে, এবং অভিনন্দন জানাচ্ছি যে তিনি বিশ্বস্ত বন্ধু মায়া আপাকে নারীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। জয় হোক নারীদের, শুভেচ্ছা সবাইকে। এখন শুনুন খেলার খবর।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে শুরুতেই ক্রিকেট। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেটাররা একটা ধর্মঘট ডেকেছিলেন, সেই ধর্মঘট বলা হচ্ছে যে অবসান ঘটেছে। এবং এখন ভারত সফরের জন্য শুক্রবার থেকে অনুশীলন শুরু হতে যাচ্ছে চার দিনের। ভারতে দুটি টেস্ট, তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। আমাদেরকে প্রথমে একটু সংক্ষেপে বলবেন যে ধর্মঘটের অবসান কি আসলেই, ধর্মঘটের পুরোপুরি অবসান ঘটল?
হ্যাঁ, ঠিক তাই আপাতত দৃষ্টিতে মনে হলো, কারণ সাকিব নিজেই বলেছেন যে আমাদের দাবি দাবাগুলো বিসি মেনে নিয়েছেন, অতএব আমাদের এখন আর সেই ধর্মঘটের ইনে আমরা সেখান থেকে সরে এসে ভারত সফরের জন্য মনোযোগী হতে চাই। এবং শুক্রবার কাল থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের ক্যাম্প, কন্ডিশনিং ক্যাম্প, সাত দিনের ক্যাম্প শুরু হবে এবং সব প্লেয়ারই যোগ দিবেন। শুধু তাই নয়, শনিবার থেকে যে প্রথম শ্রেণীর ক্রিকেট এমসিএল এর থার্ড রাউন্ড হওয়ার কথা, সেখানেও কিন্তু সব প্লেয়াররা যার যার যে ভেন্যুতে খেলাবে সেখানে চলে গিয়েছেন এবং শনিবার থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটটাও শুরু হবে। প্লেয়ারদের দাবি দাবা এটা তো সারা দুনিয়াতেই লেগে আছে, কারণ সবকিছুরই দাবি দাবা আলোচনার মাধ্যমে ফয়সলা। এটা কিন্তু এর আগে ক্রিকেট দুনিয়া আমরা বহুবার দেখেছি,
বাংলাদেশ
তবে এত ব্যাপক ভাবে হয়নি।
দিলুভাই, একটু একটু যদি বিস্তারিত বলতেন যে কোন দাবি দাওয়াগুলো নিয়ে কথা হয়েছে, কি তাদের আশ্বাস, যেমন বোর্ডের নির্বাচনের স্বচ্ছতার কথা ছিল, পারিশ্রমিক বাড়ানোর কথা ছিল, গ্রাউন্ডসম্যানদেরও পারিশ্রমিক বাড়ানোর কথা ছিল, মেয়েদের যারা ক্রিকেট খেলছেন তাদের পারিশ্রমিক বাড়ানোর কথা ছিল, তারপর এরকম ১৩টা দাবি ছিল, ১৩টা দাবি সম্পর্কে আর একটু যদি বলেন যে ঠিক কি আশ্বাস পেয়েছেন তারা।
হ্যাঁ, ঠিক তাই, মূলত দাবি ছিল ১৩টা যে দাবি, প্রথম দিন কিন্তু সাকিবরা যখন প্রেস মিট করেছিলেন তারা ১১টি দাবির কথা বলেছিলেন এবং তাকে বেস করে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তিনি কিন্তু তাৎক্ষণিক ভাবেই বলেছিলেন যে দাবি দাবার ব্যাপারে যদি সাকিবরা তার কাছে এসে সরাসরি জানাতেন তাহলে কিন্তু তিনি আলোচনার মাধ্যমে সেটা সহজেই মিটমাট করে দিতে পারতেন। এবং পরের দিন যখন ঘটা করে সংবাদ সম্মেলন করে আইনজীবীর মাধ্যমে তারা দাবি দাবা পেশ করলেন, তখন কিন্তু ১১টি দাবির জায়গায় ২টো দাবি অতিরিক্ত এলো, যে বিসিবি যে মুনাফা করে তার শেয়ার ভাগও কিন্তু প্লেয়ারদের দিতে হবে এবং মেয়েদের ক্রিকেটে সমানভাবে তাদের ফি, তাদের বিভিন্ন ফ্যাসিলিটিস দিতে হবে। এ দুটো দাবি কিন্তু পরে ছিল এবং কাল যখন মধ্যরাতে ফয়সলা হয় তখন বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন যে আমরা ১১টি দাবি নিয়ে কথা বলবো, আর যেহেতু সেটা উকিলের মাধ্যমে পাঠিয়েছেন অন্য দুটো দাবি আমরা এখনো দেখিনি, আমরা আমাদের উকিলকে পৌঁছে দিয়েছি আইনজীবীর মাধ্যমে, সেটা পরে ফয়সলা হবে। এবং দুপক্ষই সেটা মেনে নিয়েছেন এবং অনেকগুলি দাবির মধ্যে ছিল যে প্রফেশনাল প্লেয়ার অ্যাসোসিয়েশন করা হবে সারা দুনিয়াতে, যেটা রয়েছে বাংলাদেশে তেমন ভাবে প্লেয়ার অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তেমন ভাবে বিসিবি স্বীকৃত না, তেমন ভাবে যে সেটা পরিচালিত হয় তাও নাই। যদিও সেখানে নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম,
আমাদের আসলে সময় হাতে আর নেই। দিলু ভাই, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আরো জানতে চাই যে এই ধর্মঘটের দাবিগুলো শেষ পর্যন্ত কতটা পূরণ হচ্ছে, আমরা এই আগামী দিনগুলোতে সেটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। রবিবার রাতে আমাদের এই বেতারে যে খেলাধুলার আসর হয় সেখানে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। এই ছিল আজকের খেলার খবর।
এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলছেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের আক্রমণ ছিল অপ্রত্যাশিত এবং ওই অঞ্চলের নিরাপদ জোনে রাশিয়ার সঙ্গে যৌথভাবে টহল দেওয়ার চুক্তি সম্পাদন করে তুরস্ক ভুল পথে এগুচ্ছে। ব্রাসেলসে নেটো বৈঠকের প্রাক্কালে জার্মান মার্শাল ফান্ডের অনুষ্ঠানে এসপার বলেন তুরস্ক যুক্তরাষ্ট্রকে একটি মারাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছে। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের পরপরই তুরস্কের বাহিনী সেখানে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রে তুরস্কের ওই আক্রমণ অভিযান থামিয়ে অস্ত্রবিরতি সম্পাদনে সাহায্য করে। গতকালই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তাঁকে তুরস্ক এই আশ্বাস দিয়েছে যে এই অস্ত্রবিরতি স্থায়ী হবে। ওদিকে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের প্রায় সব সৈন্য অপসারণের সিদ্ধান্তে ইসরায়েলের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ইসরায়েলিরা আশঙ্কা প্রকাশ করেছে যে এর কারণে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঘটতে পারে এবং ইরান আরও বেশি স্বাধীনতা পেতে পারে। তাছাড়া ব্যাপক অর্থে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সম্পর্কেও এখন প্রশ্ন উঠছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে যে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরালো করছে। তারা এরকম আশঙ্কা করছে যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, কারণ এর আগে ইসরায়েল নিজেই ইরাক ও সিরিয়ায় অস্ত্রবাহী যানবাহনের উপর উপর্যুপরি আক্রমণ চালিয়েছিল এবং বলেছিল যে এই অস্ত্রগুলো হেজবুল্লাহর উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। হংকংয়ের সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে পোস্টার লাগানোর দায়িত্বে ছিলেন যে তরুণ 23 বছর বয়সী সেই জোশুয়া ওয়াং আজ ঘোষণা করেন যে তিনি আসন্ন জেলা নির্বাচনের একমাত্র প্রার্থী যাঁকে এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পূর্ণ বৈধ অধিকার তার আছে। আজ ওই শহরের আইন পরিষদের সামনে তার গাড়ি পার্ক করে তিনি প্রতিবাদী স্বরে ঘোষণা করেন যে জেলা পরিষদের 479টি আসনের জন্য যে 1000 জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন একজন মাত্র যিনি প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন যে নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার বদলের ঘটনা সিভিল সার্ভিসের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ঘটেনি, এটি সরাসরি চীনের হস্তক্ষেপ এবং এতে প্রমাণিত হয় যে হংকং এর নির্বাচনী প্রক্রিয়া ন্যায়সঙ্গত নয় আদৌ। ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে তাদের পবিত্রতম স্থানগুলো পরিদর্শনের সুবিধার্থে ভারত ও পাকিস্তান আজ এক যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ এশিয়ার এই দুটি পরমাণু শক্তি সম্পন্ন প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে সম্পর্কে চরম অবনতির পর এটি ছিল এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। সীমান্ত পারাপারের এই চুক্তি পাকিস্তানি শহর কর্তারপুর পর্যন্ত একটি করিডোর সৃষ্টি করবে, যার মাধ্যমে ভারতীয় তীর্থযাত্রীরা বিনা ভিসায় সীমান্ত পারাপার করতে পারবেন। হোয়াইট হাউস আজ জানিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 24 জন রিপাবলিকান বিধায়ককে পূর্ণ সমর্থন জানাচ্ছেন, যারা কিনা এর আগের দিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকে প্রবেশ করেন এবং তদন্তকে 5 ঘন্টা বিলম্বিত করান।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন জাওগাং চাং এবং ফেসবুকের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সঞ্জানা ফিরোজ। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এবং আমার সঙ্গে থাকা
আনিস আহমেদ
আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.